অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
বাংলাদেশের বান্দরবান সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের।
বাংলাদেশে শিশু উৎপীড়নের ঘটনা ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১৮.৭৫% বেড়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সিবিআই আজ প্রভাবশালী বাংলা চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ভেনেজুয়েলার বিরোধী দল সে দেশের বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আরও বিচ্ছিন্ন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে ক্রমবর্ধমান হারে বহু দেশ অস্থায়ী নেতা হুয়ান গোয়াইডোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি গোয়াইডো একদিন আগে গণবিক্ষোভের সময় নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। দক্ষিণ আমেরিকার এই দেশে গতকাল সংকট ঘনীভূত হয় যখন প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করছেন। এর ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি গোয়াইডোকে ভেনেজুয়েলার অস্থায়ী নেতা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছেন। এদিকে মাদুরো ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কর্মীকে সেদেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলছেন যে এরকম নির্দেশ দেওয়ার কোনো কর্তৃত্ব মাদুরোর আর নেই। ট্রাম্প সরাসরি মাদুরোকে সতর্ক করে দিয়েছেন যে দক্ষিণ আমেরিকার ওই দেশটি শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণ করতে না পারলে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে মাদুরো যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেন কিংবা গোয়াইডোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে দেশটির নৌপথ বন্ধ করা কিংবা সামরিক পদক্ষেপ নেওয়া সহ কোনো ব্যবস্থাই ট্রাম্প নাকচ করে দিচ্ছেন না। এ ব্যাপারে ক্রমশই প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে যে আফগানিস্তানে ১৭ বছরব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রাজনৈতিক নিষ্পত্তির জন্য কাতারে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে বর্ধিত আকারে আলোচনা দিক নির্দেশনা দেবে। সোমবার এই আলোচনা শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেন আফগান আলোচনার ব্যাপারে ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ। তাছাড়া পাকিস্তানি এবং কাতারি দূতরাও উপস্থিত রয়েছেন। আজ এই আলোচনার চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে দুটি অত্যন্ত কঠিন বিষয়ে নিষ্পত্তিতে পৌঁছতে দুপক্ষই তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন করেছে। উপসাগরীয় রাষ্ট্র কাতারে রাজধানী যেখানে আফগান বিদ্রোহী গোষ্ঠীটির রাজনৈতিক দপ্তর রয়েছে সেখানেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গোড়াতে তালিবান ঘোষণা করেছিল যে তাদের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র ও নেটোর নেতৃত্বাধীন সৈন্যদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে একটা সময়সীমা চাইবে। অন্যদিকে তালিবান পক্ষ এরকম আশ্বাস দেবে যে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশকে হুমকি দেওয়ার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা হবে না। তবে বিভিন্ন সূত্র এমন আঁচ অনুমান করছে যে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের দাবি মেনে নিলে তালিবান অস্থায়ী অস্ত্রবিরতি ঘোষণা করতে পারে। মিয়ানমার সেনাবাহিনীর একজন সদস্যকে বাংলাদেশের বান্দরবানের নাইখংছড়ির লেম্বুছড়ি সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
বৃহস্পতিবার বিকেলে নাইখংছড়ির গহীন পাহাড়ি এলাকায় বিচরণ করার সময় তাকে আটক করা হয়। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান বলেন,
নিশ্চয়ই কোন ইনফরমেশনের জন্য হয়তো প্যাট্রোল করছিল, সে তার দলছুট হয়ে সে ভেতরে ঢুকে গেছে। সে হচ্ছে ওদের আর্মির সদস্য। তো আমরা অলরেডি ইনফরমেশন করার জন্য আর্মি থেকে এক্সপার্ট এনেছি।
আটককৃত এই সেনা সদস্য কেন বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম।
ওদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রমে সফলতা অর্জন করেছে। যদিও সংস্থাটি বলছে এখনও পৃথিবীর সবচাইতে বড় এই শরণার্থী শিবিরে পর্যাপ্ত সেবা প্রদানে অনেক কাজ বাকি রয়ে গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মানবাধিকার কর্মীদের হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের 60% শিশু। একই সঙ্গে দারিদ্র্যপীড়িত শিবিরগুলোতে প্রতিদিন আরও শিশু জন্ম নিচ্ছে। চলতি বছর ইউনিসেফ 2,60,000 শিশুর জন্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ কারণে তারা শিক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 2,500 নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার ইউনিসেফের তরফে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরে বসবাসরত 1,45,000 অধিক শিশু এখন তাদের শিক্ষা কার্যক্রমগুলোতে উপস্থিত থাকে। মানবাধিকার কর্মীরা এরই মধ্যে এ ধরনের 1,600 শিক্ষা কেন্দ্র তৈরি করেছে। ইউনিসেফ তার সর্বশেষ রিপোর্টে বলেছে, 15-24 বছর বয়সের রোহিঙ্গা তরুণদের 97% কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছে না। মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে সহিংসতার মুখে 9,20,000 বেশি রোহিঙ্গা, যাদের বেশিরভাগই মুসলিম, বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ বাংলা চলচ্চিত্রের প্রভাবশালী প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেপ্তার করেছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে মূল অভিযোগ, চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির সঙ্গে 30 কোটি টাকার প্রতারণা। এছাড়া সরকারের কাছ থেকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সারদা চিটফান্ড থেকেও তিনি টাকা নেন। বস্তুত পশ্চিমবঙ্গের ফিল্ম জগৎ শাসন করে থাকেন শাসক দল তৃণমূল নেতা ও নেত্রীদের ঘনিষ্ঠ বলে পরিচিত মোহতা। রোজ ভ্যালির কারাবন্দী মালিক গৌতম কুণ্ডুর অভিযোগ, তাঁর চ্যানেলে 73টি ফিল্ম দেখানোর জন্য মোহতা 30 কোটি টাকা নেন, কিন্তু দেখান মাত্র 26টি। এ ব্যাপারে বলতে গেলে মোহতা তাকে হুমকি দেন। সিবিআই মোহতাকে জেরা করার জন্য 4 বার তলব করলেও তিনি হাজিরা দেন মাত্র 2 বার। আজ সিবিআই SVF এর অফিসে গেলে মোহতা পুলিশ ডাকেন, কিন্তু সিবিআইকে দেখে পুলিশ ফিরে যায়। মোহতাকে সিবিআই প্রথমে নিজেদের দফতরে নিয়ে গিয়ে জেরা করে, তারপর গ্রেফতার। আগামীকাল তাকে ওড়িশার ভুবনেশ্বরে সিবিআই আদালতে হাজির করানো হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট প্রতিদ্বন্দ্বিতামূলক দলীয় প্রচেষ্টায় ফেডারেল সরকারের আংশিক বন্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ভোটাভুটির আয়োজন করছে। এই আংশিক বন্ধ এখন দ্বিতীয় মাসে চলছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পৌঁছানোর মতো কোনো সহজ উপায় কোনো পক্ষই দিতে পারছেন না। আজ বিকেলে একটি ভোট হচ্ছে। $570 কোটি খরচ করে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং অভিবাসন বিষয়ে সীমিত সংস্কার সম্পর্কে। এই প্যাকেজ প্রস্তাবের লক্ষ্য হচ্ছে বর্তমান অর্থ বছরে সরকারের অর্থায়ন করা। সেনেটে ডেমোক্রেটিক প্রস্তাবের উপরও ভোট নেওয়া হবে। ওই প্রস্তাবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করার কথা বলা হয়েছে। প্রস্তাবে সীমান্তে নিরাপত্তা কিংবা অভিবাসনের ব্যাপারে কিছু বলা হয়নি। এর লক্ষ্য হচ্ছে ফেডারেল দপ্তরগুলো খোলা এবং কংগ্রেস নেতৃবৃন্দ ও হোয়াইট হাউসের মধ্যে একটি চুক্তি সম্পাদন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এবং কংগ্রেস সরকারি দপ্তরগুলো আংশিক বন্ধ হওয়ার ব্যাপারে নিষ্পত্তিতে না পৌঁছানো পর্যন্ত রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অফ ইউনিয়ন স্পিচ দেওয়া বিলম্বিত করবেন। বুধবার রাতে তিনি এক টুইট বার্তায় বলেন যে তিনি তাঁর এই রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার জন্য বিকল্প কোনো স্থানের কথা ভাবছেন না, কারণ এমন কোনো স্থান নেই যা হাউস চেম্বারের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বের সমতুল্য হতে পারে। তিনি বলেন, নিকট ভবিষ্যতে তিনি তাঁর কথায় একটি দারুণ রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। এর আগে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছিলেন যে ভিন্ন কোনো স্থান, যার মধ্যে একটি রাজনৈতিক সমাবেশও হতে পারে, সেখান থেকে প্রেসিডেন্টের এই বার্ষিক ভাষণ প্রদানের প্রস্তুতি চলছে। সেটা নির্ভর করছে যে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি কাজকর্ম বন্ধ কতদিন চলবে তার ওপর। বছরে একবার করে প্রেসিডেন্টকে কংগ্রেসের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করতে হয়, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তা প্রতিনিধি পরিষদ এবং সেনেট উভয় কক্ষেই দিতে হবে। তবে আধুনিক ঐতিহ্য অনুযায়ী প্রেসিডেন্টদের কংগ্রেসের যৌথ অধিবেশনেই ভাষণ দেবার আমন্ত্রণ জানানো হয়। ভাষণটি জাতীয় টেলিভিশনেও সম্প্রচার করা হয়। 22 ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারি দপ্তর আংশিক বন্ধের পরিপ্রেক্ষিতে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে বলেছিলেন তাঁর ভাষণ স্থগিত করতে অথবা লিখিতভাবে বিধায়কদের কাছে ভাষণ হস্তান্তরিত করতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর ধর্ম অবমাননার দায়ে 2 বছর কারাগারে কাটানোর পর এখন মুক্তি পেয়েছেন। বাসুকি জাহাপুরনামা, যিনি তাঁর ডাকনাম আহক দ্বারা বেশি পরিচিত, তিনি আজ সকালে জাকার্তার অদূরে কারাগার থেকে বেরিয়ে আসলে তাঁর পরিবার এবং সমর্থকরা তাঁকে সোল্লাসে স্বাগত জানান। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। আপনারা জানেন ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিকভাবে বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণ পরিকল্পনা, ডেমোক্র্যাটদের ডাকা কর্মসূচি, অবৈধ অভিবাসীদের বিষয়ে দাবি, সবকিছু নিয়ে এক অনিশ্চিত পরিস্থিতি চলছে। স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এক মাসেরও বেশি বেতন না পেয়ে সরকারি কর্মচারীরা যেন জিম্মি হয়ে পড়েছেন। এ সম্পর্কে আমাদের সংবাদদাতা জ্লাটিকা হকের প্রতিবেদন আপনাদের শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্র সেনেটে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা আজ দুটি বিলের ওপর ভোট দিতে যাচ্ছেন। একটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়াল নির্মাণের অর্থ বরাদ্দ, আর সেই সঙ্গে সরকারি কার্যক্রমের জন্য ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত ব্যয় বরাদ্দ অনুমোদন করার বিষয়ে প্রতিনিধি পরিষদে যে বিলটি পাশ করা হয়েছে তার উপর ভোট হবে। এই বিলটি পাশ করা না হলে ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে যুক্তরাষ্ট্রে সরকারি কাজকর্ম যে আংশিক বন্ধ রয়েছে তার অবসান হবে না। রাজধানী শহরের নামি এক শেফ হোজে আন্দ্রে নিখরচে ইতিমধ্যেই সরকারি কর্মচারী যারা বেতন পাচ্ছেন না তাদের জন্য খাবার সরবরাহ শুরু করছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেখানে দেখতে যান এবং তিনি সাংবাদিকদের বলেন, সরকারি কাজকর্ম শুরু করা না হলে ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিকল্পনার উপর ভোট দেবেন না। ন্যান্সি পেলোসি বললেন,
cannot have the president every time he has an objection to say I'll shut down government until you come to my way of thinking. Understand that is part of the point of this.
আমরা এটা চাই না যে প্রেসিডেন্টের যে কোনো কাজে আপত্তি থাকলে তিনি বলবেন যে আপনারা যদি আমার সঙ্গে একমত না হন তাহলে আমি সরকারি কাজকর্ম বন্ধ করে দেব। আমরা যদি কর্মচারীদের এখন জিম্মি করে রাখি তাহলে তো তারা সবসময় জিম্মি হয়ে থাকবেন। ট্রাম্প যেসব ছেলেমেয়েদের অবৈধভাবে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় তাদের আইনগতভাবে রক্ষার ব্যবস্থা করা হবে বলে যে প্রস্তাব দিয়েছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটরা সেটাও নাকচ করে দিয়েছেন। তারা উল্লেখ করেন যে তিনি অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পই সেই প্রতিরক্ষার ব্যবস্থাটি প্রত্যাহার করেছেন। সেনেটে সংখ্যালঘু দলের নেতা চাক সুমার বললেন,
এ হচ্ছে যেন চোরাই মালের জন্য দর কষাকষি করা।
সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল আবার বলেন,
To reject this proposal, Democrats would have to prioritize political combat with the president ahead of federal workers, ahead of DACA recipients, ahead of border security, and ahead of stable and predictable government.
এই প্রস্তাব নাকচ করতে হলে ডেমোক্রেটদের সরকারি কর্মচারী, ডাকার সুবিধাভোগী, সীমান্ত সুরক্ষা ব্যবস্থার এবং একটি স্থিতিশীল নির্ধারিত সরকারি ব্যয় বরাদ্দের চাইতে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে অগ্রাধিকার দিতে হবে।
ওদিকে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা ডাকার অর্থাৎ ওই ছোট ছেলেমেয়েদের অবৈধভাবে যাদেরকে এদেশে আনা হয়েছে তাদের বিষয়ে যে বিলটি তার উপর কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ওই আইনটি এখন বলবৎ থাকবে। এই দুটি বিল পাশ হওয়ার জন্য 60টি ভোটের প্রয়োজন, আর তা না হলে আরও বহু সরকারি কর্মীদের হয়তো নিখরচে খাবারের উপরই নির্ভর করতে হবে আগামী দিনগুলোয়।
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বা বিএসএএফ জানিয়েছে, বাংলাদেশে শিশু উৎপীড়নের ঘটনা 2017 সালের তুলনায় 2018 সালে 18.75% বেড়েছে। এর কারণ এবং প্রতিকারের উপায় কি তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের বিশ্লেষণ সহ ঢাকা থেকে রিপোর্ট করছেন জহুরুল আলম।
বিএসএফ তাদের বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি 2018 শীর্ষক প্রতিবেদনে আরও বলেছে, বছরটিতে অন্তত 4,566 জন শিশু বিভিন্ন ধরনের উৎপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এদের মধ্যে 2354 জন অস্বাভাবিক মৃত্যু এবং 412 জন যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিএসএফ জানিয়েছে শিশু উৎপীড়নের প্রতিবেদনটি দেশের 15টি প্রথম সারির বাংলা এবং ইংরেজি দৈনিকে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শিশুদের উপর নিপীড়ন নির্যাতনের অনেক খবর সংবাদপত্রে না আসায় শিশু উৎপীড়নের ঘটনা আরো বেশি হতে পারে বলে এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশে শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার কারণ এবং তা রোধে রাষ্ট্র এবং সমাজের দায়বদ্ধতা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। শিশুদের প্রতি সহিংসতা কেন বাড়ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন বা শিশুদের উৎপীড়ন ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এর ব্যাপকতা অনেক এবং এটা অ্যালার্মিং, এটা ভীতির সৃষ্টি করছে সমাজের। কাজে এই ব্যাপকতাকে কিভাবে রোধ করা যায় এই ক্ষেত্রে সরকার এবং রাষ্ট্র তার উপরে সমাজের একটা বিরাট দায়িত্ব রয়েছে। সেই কথায় যাওয়ার আগে এটা জানা দরকার যে এর কারণ কি বলে আমরা মনে করছি। তো সেটা দেখা যাচ্ছে যে সমাজ পরিবর্তনশীল এবং এখানে প্রতিযোগিতা ব্যাপক হারে চলছে। প্রতিযোগিতামূলক সমাজের মোকাবেলা করতে গিয়ে পরিবারগুলো সহনশীলভাবে নিজের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ছে। এই ব্যাপক প্রতিযোগিতা এবং এই লিপ্সা সমাজের ক্রমোন্নতি শিশুদের উপর একটা নেগেটিভ এফেক্ট নিয়ে আসছে, যেটা দেখা যাচ্ছে যে তাদের বড় হওয়া, তাদের সামাজিকীকরণ প্রক্রিয়া, তাদের বিনোদন, তাদের মন মানসিকতা, একটা সুস্থ স্বাভাবিক মনন গড়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই অসুস্থ প্রতিযোগিতা, এতে অসহিষ্ণুতা বাড়ছে সমাজের সকল সদস্যের মধ্যে, যার ফলশ্রুতি আমরা দেখছি যে এই কোমলমতি প্রাণগুলো ঝরে যাচ্ছে এবং অসহায় এই শিশুগুলো তারা ইসের মানে কি বলে সহজভাবে মানে একটা সুস্থ পরিবেশে গড়ে ওঠার থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে পরিবার থেকে যাত্রা শুরু, পরবর্তীতে সমাজ এবং তারপরে সরকার এবং রাষ্ট্র, এর দায়বদ্ধতা এড়াতে পারে না। এই দায়বদ্ধতা আমাদের সকলে যারা এই দায়িত্ব পালন করতে হবে এবং মানে খুব দ্রুততার সাথে এই এটাকে কিভাবে নিবারণ করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। প্রথমত পরিবারকে তার সন্তানের প্রতি মনোযোগ দিতে হবে। এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে যে অতি যত্নের দরকার সেই যত্নের প্রতি ফিরে আসতে হবে। অসুস্থ প্রতিযোগিতা থেকে তাকে মানে নিরাপদে সরিয়ে আনতে হবে।
শিশু উৎপীড়ন বন্ধে রাষ্ট্রের দায়িত্ব কতটুকু বলে আপনি মনে করেন?
সরকার এবং রাষ্ট্রের এখানে অনেক বড় দায়িত্ব রয়েছে। এই ধরনের ভিক্টিমাইজেশনে যারা দায়ী সেই সমস্ত মানুষদের জন্য চরম শাস্তি এবং দ্রুততর শাস্তি ব্যবস্থা করা, যারা যারা এই কাজগুলো করছে তারা যেন মানে এই সাহসটি আর না পায় সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য মানে সরকারের বিশেষ গুরুত্ব দিতে হবে। আর সেই ক্ষেত্রে সরকারের এজেন্ট যারা রয়েছে, যে আইন প্রয়োগ সংস্থা যারা রয়েছে, আইনের শাসন যেটা সেটা খুব বেশি দরকার। কারণ একটা শিশুর মৃত্যু এটা কখনো কোনো সমাজের সুস্থ সমাজের কামনা। কাজেই এই সুস্থ সমাজকে যারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, যারা ভবিষ্যতে সরকার রাষ্ট্রের ধারক ও বাহক হবে, এই শিশুরা এই নতুন প্রজন্ম এবং তাদের সেই কোমলমতি রূপটাকে টিকিয়ে রেখে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনের দিকে যাওয়ার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা দরকার সেই দিকে সরকার এবং রাষ্ট্রের বিশেষভাবে মনোযোগ দিতে হবে।
শিশু নির্যাতন রোধে সামাজিক দায়বদ্ধতা কতটুকু?
সামাজিক দায়বদ্ধতা, আমরা কিন্তু আজকে সমাজের শাসন থেকে অনেকটা দূরে অবস্থান করছি। ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তিতান্ত্রিকতা পাশ্চাত্যে যেটা তার প্রতিফলন এখানেও ঘটছে, এবং ইন্ডিভিজুয়ালিজম কিন্তু ওয়ান অফ দি রিজন দেখা যায় একটা বড় কারণ এই মানে এই ধরনের নৈতিকতার অপতন যে হয় সেখানে এটা ভীষণভাবে কাজ করে। কাজে এইটা রোধ করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সকল সদস্যকে সচেতন হতে হবে এবং একজন যে আরেকজনকে শাসন করতে পারে এইটাই বোঝা হয়ে যাচ্ছে, ওই জিনিসটার দিকে মনোযোগ দিতে হবে। যে আমরা আইনের শাসন তো মানবই, সমাজের শাসনটার উপর যেটা আগে ঐতিহ্যগত ভাবে ছিল সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, আবার আমরা পুনরায় ওই সমাজের ঐতিহ্য শাসনে ফেরত যেতে পারি সেই কাজটি আমাদের করা যায়। তাহলে হয়তো আমরা সুন্দর স্বাভাবিক পরিবেশ আবার ফেরত পাবে।
অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির বলেন, শিশু উৎপীড়ন বন্ধ করতে হলে পরিবার, রাষ্ট্র এবং সমাজকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং তা শুরু করতে হবে এই মুহূর্ত থেকে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের মৎস্য ভান্ডার খ্যাত চলন বিলে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে দেশীয় বিভিন্ন জাতের মাছের শুটকি উৎপাদন প্রক্রিয়া। ফলে শুটকি চাঁতালে ব্যবসায়ী ও শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার সীমান্তবর্তী 9টি উপজেলা নিয়ে গঠিত চলন বিল। বর্ষা মৌসুমে কানায় কানায় ভরে ওঠে দেশের বৃহত্তম এই বিলটি। এ সময়ে সংযুক্ত সব নদ নদীগুলো থেকে আসা বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছ চলে আসে এ বিলে। শীতকালে পানি কমে যাওয়ায় জেলেদের মাছ ধরার হিড়িক পড়ে যায়। এসব মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি চলে শুটকি উৎপাদনের ধুম। এ বিলে শুটকি উৎপাদনের সাথে জড়িতরা এখন ব্যস্ত সময় পার করছেন। কথা হয় এমন কয়েকজনের সঙ্গে।
এই মাছগুলো আমাদের চলন বিলে থেকে ধরে শিংড়া বাজারে আড়তে অকশনে বিক্রি হয়। আমরা সেটা অকশন করে নিয়ে আসি, নিয়ে এসে শুকা কাজ করে আমরা এবার আমাদের বিলে পানি না থাকার কারণে আমাদের ব্যবসা নাই, আমরা টাকা পয়সা তেমন ইনকাম করতে পারছি না।
বাজার থেকে মাছ নিয়ে এসে দেয়, আমরা কুটা বাছা করে পরিষ্কার করে শুকাই।
চলন বিলের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 300+ শুটকির চাতাল রয়েছে। এসব চাতালে দেশীয় প্রজাতির ট্যাংরা, পুঁটি, খলসে, বাতাসি, চেলা, মলা, টাকি, বেলে সহ নানা প্রজাতির সুস্বাদু মাছের শুটকি করা হচ্ছে। এসব শুটকি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে।
ছোল, বোয়াল, টাকি, চিংড়ি, পুঁটি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যায়। 650, ট্যাংরা 400, চিংড়ি 500, গুচি 600, ছোল 1000-1200, তো পার সিজনে 3-4 লক্ষ টাকার বিক্রি হয়।
তাজা মাছের চেয়ে শুটকি মাছে পরিমাণে বেশি প্রোটিন থাকে, এমন কথা জানালেন ফিশারিস্ট জেসমিনারা।
মানে তাজা মাছের চেয়ে যে ড্রাই ফিশটা, ড্রাই ফিশে হচ্ছে প্রোটিনটা একটু বেশি থাকে। আর এটা যে হচ্ছে ফ্লেভারটার জন্য হচ্ছে মানে অনেকে এই মাছটা পছন্দ করে।
দীর্ঘদিন ধরে এখানে শুটকি মাছ উৎপাদন হলেও এখনো গড়ে ওঠেনি প্রক্রিয়াজাত ও বিপণন ব্যবস্থা। শুটকি উৎপাদনকারীদের দাবি, সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নারী কণ্ঠ। আমাদের আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন সঞ্জানা ফিরোজ।
শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজকের নারীকণ্ঠে শোনাব দুজন নারীর কাহিনী, জীবন কাহিনী, বাস্তব কাহিনী। যেই নারীরা প্রতিনিয়ত বিশ্বব্যাপী সংগ্রাম করে যাচ্ছেন তাদের জীবনকে সুন্দর করার জন্য, তাদের সন্তানদের সুস্থ সুন্দর একটি জীবন দেওয়ার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, এবং সেই সংগ্রামের তাদের কি কি ধরনের সমস্যার মোকাবেলা করতে হয় সেই সমস্ত কাহিনী নিয়ে আজকে দুই নারী, একজন হচ্ছেন গায়িকা মিতু বাংলাদেশের, এবং আরেকজন বাংলাদেশেরই খুব পরিচিত নাম, খুব সম্প্রতি সাম্প্রতিক সময়ে খুব পরিচিত নাম হয়ে উঠেছে, যার নাম শাহনাজ আক্তার। প্রথমেই শোনাব গায়িকা মিতুর কথা, যিনি বলছিলেন যে প্রতিদিন বাংলাদেশের রাজপথে নারীদের যাতায়াত করা খুব দুর্বোধ্য হয়ে দাঁড়িয়েছে। বাসে চলাচল করা, রাত বিরাতে ঘরে ফেরা কত কঠিন হয়ে দাঁড়ায়। এই ধরনের সমস্যার সময় তিনি ভাবলেন যে একটি স্কুটি তিনি কিনতে পারেন এবং সেই স্কুটি দিয়ে তিনি তার চলাফেরা তার স্বাচ্ছন্দ্য মতো করতে পারেন। এবং তিনি কবে, কিভাবে, কেন এই স্কুটি কিনলেন, স্কুটি কিভাবে উনি ব্যবহার করেন, স্কুটি ব্যবহার করতে যে রাস্তায় চলাফেরা করতে যে তার কোনো সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন কিনা, এই সমস্ত কিছু আমাদের জানিয়েছেন।
দেখা যায় যখন আমি গান করি তখন প্রতিদিনই আমার 700-800 টাকা গাড়ি ভাড়া চলে যেত, আমি পাইতামই 5-7 হাজার টাকা। ওখান থেকে দৈনিক আমার 1,000 টাকা যেত, মাসে আমার 30,000 টাকা এমনিই চলে যেত। তো আমি চিন্তা করলাম তো আমার এটা, আমি যেহেতু বাইকটা কিনেছি আর তাছাড়া আমার এটা পারি আমি চালাতে, আমার এটা আমি ওই হিসাবে এই জন্য আর কি করেছি, বুঝেন। এখন প্রত্যেকটা মেয়েই বাইক চালায়, প্রত্যেকটা মেয়ে সবকিছুই মানে মেয়েরাই এখন করতেছে। এখন আমি যখন থেকে চালানো শুরু করেছি তখন অনেকেই ছিল না, আর অনেকে দেখলে আমাকে দেখলে বলতো আপু তোমার অনেক সাহস, তুমি কিভাবে এটাই করো, অনেকেই করতো। আর আমাকে তো অনেকেই ডাকতো হ্যালো কিটি বলে, আমার গাড়িটা বলে হ্যালো কিটি, সবাই বলতো যে হ্যালো কিটি। মাঝে মাঝে আগে যখন দেখা যায় গাজীপুরের দিকে যখন ছোটে যাইতাম ওদের ওই সাত সামনেই, ওইখানে আবার চিন্তা করে থাকে, তো মাঝে মাঝে দুই একদিন সমস্যা হয়েছিল, কিছু সময় হয়ে যায়। এটা আসলে ভাগ্যের কথা তো বলা যায় না, পরিস্থিতি অনেক সময় কোথায় কি। তারপর আমরা অনেক সতর্ক ভাবে চলে, দেখা যায় যখন দেখি 3-4টা বেজে যায় তখন আমাদের সাথে পরিচিত যে সিঙ্গাররা যায় ওরা তো কেউ ইয়াতে যায় উবারে যায়, কেউ সিএনজিতে যায়, তখন ওদের সাথে সাথে চলে যাই একসাথে, ওরা যাচ্ছে ওদের পিছনে কিংবা ওদের আগে যাচ্ছি, ওরা হেল্প করতেছে, এরকম ভাবে যাই। এটা কি এমন একটা জিনিস, এটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, ওইভাবে চালাতে জানলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। তাছাড়া দেখা যায় এটা দিয়ে অনেক অনেক মেয়েরাই তো এখন চালাচ্ছে, আর অনেক মেয়েরা তো পাঠাও চালাচ্ছে, কারণ ওরা ইনকাম করতে পারতেছে এখন, সুযোগ যেহেতু আছে হাত ছাড়া করবে কেন। আমি চাই যে সবাই এটা ট্রাই করুক।
শুনছিলেন গায়িকা মিতুর কথা, তার জীবন কাহিনীর কথা, তার বাস্তব কাহিনী। আর এবার শোনাবো শাহনাজ আক্তারের কথা। আপনারা কদিন আগেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন তার কাহিনী। তিনি একজন নারী, একজন মা। আমরা দেখেছি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন নারী, একজন মা প্রতিবন্ধী ছেলেকে পিঠে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেছেন। তিনি যখন এই জেদ ধরেন যে ছেলেকে একটি সুন্দর ভবিষ্যৎ তিনি দেবেন, তখন কিন্তু তার পাশে কেউ ছিল না এবং তিনি পরিশ্রম করে গেছেন। তিনি বিশ্বাস করেছেন তার নিজের ওপর, তার ছেলের ওপর, যে তিনি এই রকম একটি সুন্দর ভবিষ্যৎ ছেলেকে দিতে পারবেন। সেই প্রতিবন্ধী ছেলেকে পিঠে করে, অনেক পরিশ্রম করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেছেন, ছেলে পরীক্ষায় পাশ করেছে, সেই ছেলে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। হয়তো একদিন আমরা তাকে খুব একটি ভালো অবস্থানে তাকে দেখতে পাব। এই যে নারীরা, এই যে মায়েরা এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন সেই সন্তানদের জন্যই, এবং সেই মায়েরই একজন মায়েরই কষ্টের কাহিনী, এবং শুধু কষ্ট নয়, তিনি এখন ভালো করছেন, তারই কাহিনী শুনব, যার নাম আপনাদের বলেছি শাহনাজ আক্তার। তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি এই বাংলাদেশের রাজপথে পাঠাও যে সার্ভিসটি চালু হয়েছে সেই সার্ভিসটি তিনি প্রথম শুরু করেন, এবং কেন কিভাবে শুরু করেন সেই কথা তিনি আমাদের জানিয়েছেন।
কারো অভাবে স্বভাব নষ্ট হয় আর আমার অভাবে বুদ্ধি বাড়লো, এই আমি ভাবলাম যে কিছু তো করতে হয়। আপু জীবনে তো অনেক পরিশ্রম করছি, মেয়ে হয়ে মনে করেন ভাইয়াদের ঘরেও সুখ পাই নাই, স্বামীর ঘরেও সুখ পেলাম না। তো আমার জীবনে আপু আমি টি পিস বিক্রি করছি ঘুরে ঘুরে, আমি হোম সার্ভিস করছি, চা পানেরও কাজ করছি, চা পান বিক্রি করছি, ইন্স্যুরেন্সও আপনার জীবন বীমায় চাকরি করছি। হাজবেন্ড তো ভালো না, খরচ পাতি দেয় না, দুইটা মেয়েকে পড়াশোনা করাই, আবার ঘর ভাড়া করে থাকতে হয়, তো নানান রকম মা অসুস্থ, বোন একটা ছোটখাটো চাকরি করে, নানান রকম সমস্যার মধ্যে পড়েই ভাবলাম যে একটা বাইক। আমাদের এখানে তো আবার এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী আপনার আইন করছেন যে মেয়েরাও এখন চাইলে বাইক রাইড শেয়ার করতে পারে। টিভিতে অ্যাড দেখেছিলাম, তো অ্যাড দেখার পর ভাবলাম যে দেখি করে দেখি কেমন। তো আমি একটা বাইক আপু খুব কষ্ট করে খেয়ে না খেয়ে ধার উদার করে আমি একটা বাইক কিনলাম। যখন আমি পাঠাওতে রেজিস্ট্রেশন করলাম প্রায় 20 দিনের মতো দেখি যে শুধু পুরুষদেরই কল আসে, মেয়েদের কল আসেন। তো আমি প্রথম প্রথম একটু লজ্জাই পেয়েছিলাম যে পুরুষ টানবো, মানুষ কি বলবে না বলবে, বাংলাদেশের যে সমাজটা পুরুষ শাসিত সমাজ, এখানে আমাদের মেয়েদের কোনো মূল্যায়ন করা হয় না, দাম দেওয়া হয় না। তো আমি প্রথম 20-25 দিন এমনই দেখলাম যে শুধু পুরুষদেরই কল আসে পাঠাওতে। ওবারে একটা রেজিস্ট্রেশন করলাম, করার পর ওভার যখন আমি করলাম, ওভারে এক মাস কাজ করার পর আমার ভালোই লাগলো, কারণ ওভারের যারা প্যাসেঞ্জার আছে তারা অত্যন্ত শিক্ষিত এবং ভদ্রলোক।
শাহনাজ বলছিলেন যে তিনি কিভাবে দিনের পর দিন সংগ্রাম করেছেন, তিনি দিনের পর দিন কত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তারপরেও তিনি হাল ছেড়ে দেননি, তিনি চলেছেন তার চিন্তা চেতনা মোতাবেক। এবং যেহেতু তার দুটি সন্তান রয়েছে, সেই সন্তানকে লালন পালন করার জন্য, তার মায়ের দেখভাল করার জন্য তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। তিনি তার চেষ্টা করে গেছেন কিভাবে সংগ্রাম করে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকা যায়। এবং তিনি বলছিলেন যে বাংলাদেশের নারীদের রাইডারদের কথা, যে নারী যারা প্যাসেঞ্জার তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন একজন নারী রাইডারের সঙ্গে সেই রাইডটা শেয়ার করতে।
আমরা লজ্জা পাই। তারপর যেমন ধরেন যে অনেক মেয়েরা আছে ব্যালেন্সের সমস্যার কারণে বাইকে চড়তে চায় না, আবার অনেক মেয়েরা আছে জিজ্ঞেস করি আপু যাবেন কোথায়, হ্যাঁ না আপু বাইকে চলবো না, বাইকে ভয় লাগে, আপনি মেয়ে মানুষ কিভাবে চালাবেন না চালাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, নানান রকম আর কি ছুতানাতা দেখায় ওনারা। ঠিক আছে, কেউ বলে যে আপু ভাড়া কত আসবে, বললাম আপু এই 80-90-100 টাকা আসবে, না আপু আমি 5 টাকা দিয়ে আমি 1 নাম্বার যাব, মিরপুর থেকে 1 নাম্বার যাব 5 টাকায়, আমি 100 টাকা দিয়ে কি করতে যাব। তো এই এই সমস্যাগুলো আমি ফেস করছি, যার কারণে আমি মহিলাদের কল নিতে পারি না। হ্যাঁ, মহিলারা উঠতেও চায় না বাইকে, ভয় পায়। হ্যাঁ, তো পরে চিন্তা করলাম যে না ভাইয়াদের ই করে, আর ভাইয়ারা যখন আমাকে সাপোর্ট করলেন যে আপু আপনি এগিয়ে যান, আপনি কাজ করে খাচ্ছেন, আপনি তো আর কোনো খারাপ কিছু করতেছেন না, তখন আমি সাহস করে এগিয়ে গেলাম।
শাহনাজ বলছিলেন তিনি সাহস নিয়ে এগিয়ে গেছেন, কিন্তু এই এগিয়ে যাওয়ার মাঝেও কিন্তু তাকে আরো অনেক কিছুই সম্মুখীন হতে হয়েছে। যেমন তিনি বলছিলেন যে তিনি যখন স্কুটি নিয়ে প্রথম রাস্তায় নামেন, তখন অনেকের কটুকথা, অনেকের অনেক ধরনের মন্তব্য শুনতে হয়েছে, এই সম্পর্কে তিনি বলছিলেন।
পরে আমি যখন পাঠাতে ভাইয়াদের কল আসে আমি রিসিভ করি, তারা কেউ কেউ আমাকে ক্যান্সেল করে, কেউ কেউ আবার অ্যাকসেপ্ট করতেছে যে হ্যাঁ আপু আমি আপনার এই কাজ দেখে সম্মান জানাই, আপনাকে স্যালুট জানাই, আপনি এগিয়ে যান, সবাই খুব সাপোর্ট করে। আস্তে আস্তে যখন এটা করতে করতে আমি সাপোর্ট পেয়ে গেলাম প্যাসেঞ্জারদের, হ্যাঁ তখন ভাবলাম যে না তাহলে সমাজ আমাকে আর বাধা দিচ্ছে না, আমি করতে পারি। কিন্তু এমনিতে যেটা সমস্যা হয়েছে আমার এই কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি যখন কোনো স্থানে দাঁড়াইতাম তখন ওই চালারা হাসতো, পথের মানুষরা হাসতো, যারা ভাইয়া মানে মহিলারা তো হাসতো না, কিন্তু বিশেষ করে আমাদের যে পুরুষ শাসিত সমাজটা তারা আর কি হাসাহাসি করতো, এই মহিলা বাইক চালাইতেছে, পুরুষ মানুষদের টানতেছে। তো আসলে আমি শুনতাম, আবার কখনো কখনো কানতাম তাদের কথায়, মন ভেঙে যেত যে না এমন লজ্জা নিয়ে কি কাজ করা যায়। আবার ভাবতাম যে লজ্জা যদি পাই তাহলে তো আমার পেটে ভাত জুটবে না, আমার মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারবো না। পরে এগুলা ভেবে না, মানে এক পা পিছনে বাড়াই আর আবার দুই পা সামনে বাড়াই।
জানাচ্ছিলেন তার দ্বিধাদ্বন্দ্বের কথা। আসলে নারীদের জীবন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মাঝেই অনেকটা সময় পেরিয়ে যায়। নারীরা অনেক অনেক কিছুই বিবেচনা করেন, তাদেরকে অনেক কিছু মাথায় রেখে কিন্তু জীবনে এগিয়ে যেতে হয়, এবং সমাজ তো আছেই, সমাজের কথা সবচেয়ে প্রথমে তাদের ভাবতে হয়। নারীরা যে কোনো কাজ একেবারে চট করে কিন্তু করতে পারেন না, সবচেয়ে প্রথমেই সমাজের কথা ভাবতে হয় যে সমাজ কিভাবে তাকে দেখবে, সমাজ কি মেনে নেবে, সমাজ কি তাকে এই কাজটির জন্য এরপর কি তাকে জায়গা দেবে। এই যে নারীদের স্কুটি চালানোর বিষয়টি, অনেকেই আছেন যারা ভালো চোখে দেখছেন, অনেকেই খারাপ চোখে দেখছেন, তবে সাধুবাদ জানাই তাদের যারা খুব ভালো চোখে দেখছেন, যারা নারীদেরকে সমর্থন করছেন। এবং শাহনাজের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যে ধরনের প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গেছেন, এর পরে এখন তো তিনি বলছিলেন যে এখন সেই অবস্থাটি একটু ভালো, এবং সেই ক্ষেত্রে উনি অন্যান্য নারীদের এই ক্ষেত্রে আসার জন্য কতটুকুন উনি মনে করেন তিনি বলছিলেন।
যারা আমার মতো এরকম নিরীহ যারা নারীরা আছে, তারা দুঃখ কষ্ট কিংবা অভাব অনটনে পড়লেই তারা টাকা কোথায় কামানো যায়, টাকা বেশি কোথায় পাওয়া যায় সেই জিনিসটা তারা লক্ষ্য করে বেশি, সেটা খারাপ হোক আর ভালো হোক, হ্যাঁ ওনারা ওই পথটাই বাসে যেখানে টাকা ইনকাম করা যায়। আমি চাই যে আমার মেয়েরা এমন কিছু হবে যে একটা ডাক্তার বানালাম, আমার আমাকে বলবে যে এটা অমুক ডাক্তারের মা, ওই অমুক জজের মা, অমুক উকিলের মা, ঠিক আছে আমি এই ডাকটা শুনতে চাই, আমি শুনতে চাই এই ডাকটা, সেটা যত পরিশ্রম করে হোক যাই করে হোক, তবে হ্যাঁ অবশ্যই সেটা সৎ পথে। আর সেই সব নারীদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অবশ্যই পরিশ্রম করে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে, ঘরে না বসে থেকে কিংবা এত চিন্তা ভাবনা না করে বাংলাদেশের ওই পুরুষ শাসিত সমাজকে ভয় না পেয়ে তারা এগিয়ে আসুক, তারা পথে নামুক, তারা কর্ম করুক, পরিশ্রম করুক।
সত্যি খুব সুন্দর কথা বলেছেন শাহনাজ আক্তার, যে নারীরা যদি চান তাহলে অনেক পরিশ্রম করতে পারেন, নারীরা অনেক কিছুই জয় করতে পারেন। আমরা কিন্তু এই গত এক বছরে নারীদের অনেক জয় জয়কার দেখেছি, আমরা দেখেছি নারীরা একত্রিত হলে কি না করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের নারীকণ্ঠ এখানেই শেষ করছি।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই প্রভাবশালী বাংলা চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে। এ সম্পর্কে কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা SVF এর কর্ণধার শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে মূল অভিযোগ যে চিট ফান্ড সংস্থা রোজ ভ্যালির সাথে 30 কোটি টাকার প্রতারণা। পশ্চিমবঙ্গের ফিল্ম জগৎ বা চলচ্চিত্র জগতে মিস্টার মোহতার একচ্ছত্র দাপট রয়েছে বলে বলা হয়, এবং বিশ্ব সংবাদী হয়তো শুনেছেন যে রোজ ভ্যালির কারাবন্দি মালিক গৌতম কুণ্ডুর অভিযোগ যে তার চ্যানেলে 73টি ছবি দেখানোর জন্য মোহতার 30 কোটি টাকা নিয়েছিলেন কিন্তু দেখিয়েছেন মাত্র 26টি চলচ্চিত্র। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিয়েছেন কলকাতায় দীপঙ্কর চক্রবর্তী, তার সাথে এখন কথা বলছি। দীপঙ্কর দা, এই যে বলা হচ্ছে যে শ্রীকান্ত মোহতা অত্যন্ত প্রভাবশালী একজন প্রযোজক, বাংলা চলচ্চিত্র পশ্চিমবঙ্গে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এই পরিস্থিতিটি আগে তো ছিল অন্যরকম, 50-এর দশকে যখন বিমল রায়, সত্যজিৎ রায়, পরবর্তীতে মৃণাল সেন এবং আরও অনেক বড় বড় ঋত্বিক ঘটক, বড় বড় পরিচালক যখন ছিলেন, সে সময়ে পরিস্থিতি প্রযোজক যারা ছিলেন তারা চলচ্চিত্রের শৈল্পিক মানের কথা চিন্তা করতেন, আর্থিক মুনাফার ব্যাপারটি ছিল তখন তার পরের কথা। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের অবস্থাটি কেমন?
খুব ভালো প্রশ্ন করেছো ভাই আহসান। আসলে আমাদের সকলেরই খুব দুঃখ হয় যে এই সময়টা তোমার কথা তুমি বললে, সেই সময়টাকে বলা হয় বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ। সেই সময় ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিনহা, তারপর মৃণাল সেন এবং আরো তরুণ মজুমদারের মতন কিছু চলচ্চিত্র পরিচালক এসেছিলেন যারা চলচ্চিত্রকে, বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কিন্তু তারপর যেটা হলো সেটা তো আমাদের সকলেরই জানা, কিন্তু যেই সময়টার কথা তুমি বললে সেই সময়টার কিন্তু সত্যিকারের, এবং তুমি খুব খুব সুন্দরভাবে বললে যে তখন কিন্তু প্রযোজনা যে ব্যাপারটা ছিল বা যারা ফাইন্যান্সিয়ার ছিলেন, যারা টাকা ঢালতেন ছবিতে প্রযোজনা করতেন, তারা কিন্তু টাকার দিকটা ততটা দেখতেন না, শিল্পের দিকটা যতটা দেখতেন। আমার মনে আছে, শুধুমাত্র পরিচালনার কথা প্রথমে বলছি, সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ছবি যখন করতে যাচ্ছেন এবং অনেকটা এগিয়ে গিয়েছেন, তখন তার সবচেয়ে বড় সমস্যা হলো টাকার। যদিও খুবই অল্প বাজেটের ছবি ছিল, সাদা কালো ছবি, কিন্তু এবং তার পারিপার্শ্বিক ব্যাপারটাও ছিল একটা গ্রামের পটভূমিতে, কিন্তু টাকা তো দরকার। তিনি তখন পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়, তার কাছে টাকার জন্য দরদ করতে গিয়েছিলেন। বিধান রায় তাকে টাকা দিতে রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, শর্ত ঠিক না, বলবো যে একটা অনুরোধ করলেন যে আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গ, আপনি তো গ্রাম নিয়ে করছেন, পশ্চিমবঙ্গ সরকার যে গ্রামের উন্নতির জন্য এত কিছু করছেন, সেটা কি কোনোভাবে একটু আপনার ছবিতে ঢুকিয়ে দেওয়া যায়? সত্যজিৎ রায় বললেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী লিখেছিলেন তখন তো তিনি পশ্চিমবঙ্গ সরকারের এই উন্নয়নের কথা জানতেন না, কাজে আমিও সেই জিনিসও দিতে পারবো না। খুব বুদ্ধিমান লোক ছিলেন বিধান রায়, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এবং তিনি অকাতরে টাকা দিলেন, পথের পাঁচালী নির্মিত হলো। এটা একটা দিক। আর তখন যারা প্রযোজনা করতেন তারা কিন্তু শিল্পের দিকটা এত বেশি মনে করতেন, বেশিরভাগই ছিলেন তখন বাঙালি প্রযোজক, প্রমোদ লাহিড়ি, তারপর হেমেন গাঙ্গুলি, তারপর আমাদের এই এর কথা মনে পড়ছে এই প্রিয়া সিনেমা হলের মালিক ছিলেন নেপাল দত্ত, অসীম দত্ত, এরা সব এত সব ভালো ভালো বাংলা চলচ্চিত্রে টাকা ঢেলেছেন যে তখন কিন্তু ভাবেননি যে এই টাকা কি উঠে আসবে, না, কিন্তু একটা ভালো চলচ্চিত্র হবে, ভালো সিনেমা হবে, বাঙালি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ বাংলা আমাদের মাতৃভাষা এবং এই মাতৃভাষায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা সারা বিশ্বের বিশ্বের দরবারে আলোচিত হচ্ছে, আদর পাচ্ছে এই জিনিসটা। এবং তারপর যেটা হলো, তারপর কিন্তু এমনকি আমি আরো বলবো শুধুমাত্র বাঙালি না, আর ডি বনসল একজন ছিলেন, তিনি মারোয়ারি ছিলেন, কিন্তু তিনি এত ভালো ভালো বাংলা সিনেমা প্রযোজনা করেছেন যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাংলা চলচ্চিত্র জগতে। এদের পর যেটা হলো, তারপর কিন্তু একটা যে এবার করতে হবে আমাদের টাকার জন্য সিনেমা, সিনেমার জন্য যে টাকা লাগবে সেটা যেন আবার উঠে আসে শুধু না, আমাদের প্রচুর পরিমাণ মুনাফা দেয় এই জিনিসটা, তখনই কিন্তু একটা সেকেন্ড গ্রেড একটা প্রযোজনা জগৎ তৈরি হলো, যারা শুধুমাত্র টাকার দিক দিয়ে এই ব্যাপারগুলো করতে শুরু করলেন, সেটাই হয়েছে এখন।
নিশ্চয়ই আমি একটা জিনিস একটু জানতে চাই যে এই মিস্টার মোহতা ইনি আসলে কোথা থেকে আজকে এই বিশাল একটা অবস্থানে চলে এসেছেন, তার পরিচয়টি কি?
আসলে তার পরিচয় বলতে সত্যিকারের খুব বেশি যে বলার মতন আছে তা না, তিনি একটা ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু তার মনে হলো যে চলচ্চিত্র জগতে যদি টাকা ঢালা যায় তাহলে মুনাফাটা বেশ ভালো হবে, এই জিনিসটা কিন্তু মুনাফার দিক থেকেই তিনি ভেবেছিলেন এবং সেই হিসেবেই তিনি টাকা ঢেলেছিলেন। তার যে যখন থেকে তিনি সিনেমাতে টাকা ঢালা শুরু করলেন তখন বেশিরভাগ যেটাকে মেইন স্ট্রিম সিনেমা বলে, এই দেব, জিৎ, এদের সমস্ত সিনেমা, প্রসেনজিৎ তখন ওরকম অনেক কিছু করেছেন, অনেকগুলো করেছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপরে বাবা কেন ছাকর, তারপর সংসার দিও না মুছে, সংসার পেল না সতী, তার এই ধরনের সব যাত্রা টাইপের সিনেমা, এইগুলো তখন খুব চালু হলো এবং তাতে টাকা ঢেলে বিশেষ করে গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে তখন তেমন বেশি টাকা পায়নি এগুলো, কিন্তু সেগুলো গ্রামাঞ্চলে প্রচন্ড হই হই করে বিক্রি হতো এবং টাকা উঠে আসতো। সেই থেকে কিন্তু এদের লোভটা বেড়ে গেল এবং টাকা ঢালার যখন সুযোগ এলো তখন কিন্তু তারা টাকাটা নিতে শুরু করলেন সেই সব সিনেমাতে যেই সিনেমাগুলো তাদের মুনাফা দেবে।
নিশ্চয়ই একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই যে তার একটা দাপট চলচ্চিত্র শিল্পে পশ্চিমবঙ্গের রয়েছে, এই তিনি যে এখন গ্রেপ্তার হলেন এবং আগামীকাল তাকে ওড়িশার ভুবনেশ্বরে সিবিআই আদালতে হাজির করা হবে, এর ফলে কি মিস্টার মোহতার এই একচ্ছত্র আধিপত্য সেটার অবসান ঘটতে যাচ্ছে?
দেখো, প্রথম কথা হচ্ছে যে আধিপত্যটা হলো কেন, আধিপত্যটা হলো এই কারণে যে এখন একটা সময় এলো যখন সিনেমা জগতে, এটা বলিউডেও হয়েছে, মাফিয়াদের টাকায় বহু সিনেমা হয়েছে, সেটা হলিউডেও হয়েছে, হলিউডেও মাফিয়াদের টাকায় বেশ কিছু সিনেমা হয়েছে সেটা সবাই জানে, বলিউডে অনেক হয়েছে সেটাও সবাই জানে, আর বাংলায় যেটা হয়েছে সেটা মাফিয়াদের না, কিছু দুনম্বরি টাকা, যেটা কালো টাকা বলি আমরা, সেই কালো টাকার দাপটটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল এবং এই কালো টাকাটা এসেছিল এই যে চিট ফান্ড যেগুলোকে আমরা বলছি আজকে, রোজ ভ্যালি, সারদা ইত্যাদি, যে যারা চিট ফান্ড করে, প্র্যাকটিক্যালি চিট ফান্ড বলা হয় বাংলায় CHIT দিয়ে, কিন্তু সেটা হচ্ছে CHEAT, মানে প্রতারণার ফান্ড, লোকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত না দিয়ে সেগুলো অন্যত্র লাগিয়ে আরো বেশি টাকা যাতে করা যায়, সেই টাকা থেকে কিন্তু কিছু টাকা এই প্রযোজনা সংস্থা শ্রীকান্ত মহতার ইনি নিয়েছিলেন এবং সেই টাকাটা এই এতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢেলে আরো বেশি টাকা করেছেন তিনি। সুতরাং তখন কিন্তু যেই ব্যাপারটা ছিল আগে, যেটা আমরা বললাম যে স্বর্ণযুগে যেই শিল্পমন্ডিত কিছু সিনেমা হতো, এখন আর সেই শিল্পের দিকটা দেখা কারোর সুযোগ নেই বা সময় নেই এবং সেই ইচ্ছেও নেই, তারা সবাই মুনাফার দিকে যাচ্ছেন। হ্যাঁ, যেই মুহূর্তে উনি শাসক দলের আশীর্বাদ ধন্য হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথার উপর আশীর্বাদের হাত রাখলেন, সেই মুহূর্ত থেকে কিন্তু এর রমরমা শুরু হলো এবং বাকি সবাই বুঝে গেল যে একে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমি সিনেমায় চান্স পাবো। কেননা নায়ক গায়ক যেই হোক না কেন, তারও তো এটাই তার জীবিকা, সুতরাং তাকে তো করে খেতে হলে এদের সন্তুষ্ট রেখেই করতে হবে। আগেকার দিনে যেমন ছিল যে প্রতিভার একটা দাম দেওয়া হতো, এখন প্রতিভার থেকে বেশি হলো কে কার চামচাগিরি বেশি করতে পারে তার উপর বেশি ঝোঁকটা পড়লো, এটাই হয়েছে এইখানে।
নিশ্চয়ই, আমাদের সময় সীমিত, বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আবার কথা বলবো। দেখা যাক, তার আদালতে হাজির করা হবে তাকে ভুবনেশ্বরে, সিবিআই আদালতে, দেখা যাক ঘটনা তারপরে কোন দিকে গড়ায়। দীপঙ্কর চক্রবর্তী,
একটা জিনিস আমি তোমাকে একটুখানি বলে রাখছি যে এই যে শ্রীকান্ত মোহতা যে ধরা পড়লো এবং এখন যে এর বিচার চলবে এবং সে ধরে নেওয়া যাচ্ছে যে জেলে বহুদিন থাকতে হবে তাকে, তাহলে কিন্তু সত্যিকারেরই বাংলা সিনেমা কিন্তু একটা বিরাট দুর্যোগের মধ্যে পড়ছে, বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। কারণ এখনকার বাংলা সিনেমা কিন্তু এদের নিয়েই গড়ে উঠেছে, এদের ভরসাতেই কিন্তু চলছে এবং এরা যে দাপটের সঙ্গে যে ছড়ি ঘোরাতেন সেই জিনিসটা না থাকলেও সিনেমাও কিন্তু থাকবে না। মানে ভালো বাংলা সিনেমা হতে গেলে, ভালো বাংলা সিনেমা যদিও বা কম হয় কিন্তু যতটুকুই বা হয় সেটা হতে গেলেও তো কিছু প্রযোজনার ব্যাপারটা দরকার, প্রযোজক দরকার, তারা কিন্তু এখন ভয় পেয়ে যাবেন
অবশ্যই। এবং সাম্প্রতিক বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গে বাংলা ছবির ক্ষেত্রে অন্তত কারিগরি দিক থেকে যথেষ্ট উন্নত মানের ছবিও আমরা দেখছি, কারিগরি দিক থেকে, সাউন্ড, সিনেমাটোগ্রাফি এবং নানান সূক্ষ্ম দিকগুলো।
সেটা তো অবশ্যই, সেটা তো কালের নিয়মে সেটা হয়েছে, যত টেকনোলজি ডেভেলপ করেছে তত বেশি হয়েছে, কিন্তু টাকাটা, তার জন্য টাকা অনেক বেশি লাগে। এখন যেটা হয়েছে সেটা লক্ষ্য করেছে হয়তো যে স্পন্সর জোগাড় করা হচ্ছে। যেমন ধরো যে এই বিজয়া সিনেমাটা কিছুদিন আগে কৌশিক গাঙ্গুলি করলেন, তার আগে করেছিলেন বিসর্জন, এবারে বিজয়া করলেন। এখানে একটা হাসপাতালকে খুব জোর দিয়ে দেখানো হয়েছে, সেই হাসপাতালের ডাক্তারকে দেখানো হয়েছে, সেই হাসপাতালে শুটিং করা হয়েছে এবং সেই হাসপাতাল কিন্তু স্পন্সরশিপ নিয়েছে এবং সেই হাসপাতাল থেকে যতবার দেখানো হয়েছে ততবার টাকা পাওয়া গিয়েছে। এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এগুলোতে শিল্পের গুণমানটা তেমন বজায় থাকে না যতটা থাকে তাদের খুশি করার চেষ্টা।
নিশ্চয়ই, আমরা দেখার অপেক্ষায় রইলাম যে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের উপরের কি প্রভাব পড়ে এবং হয়তো আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে পরে জানতে পারবো যে চলচ্চিত্র শিল্পের উপর কি ধরনের প্রভাব পড়ছে। আগামী কয়েক মাসেই হয়তো সেই প্রভাব পড়তে শুরু করবে,
আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো সেই প্রভাব পড়তে শুরু করবে, কারণ এখনো বেশ কিছু সিনেমা তো এতে রয়েছে, মানে স্টুডিওতে রয়েছে, এখনো শেষ হয়নি, সুতরাং এটা পড়বে এখন।
দীপঙ্কর দা, অনেক
ভবিষ্যতে বলতে পারি,
অনেক ধন্যবাদ দীপঙ্কর দা।
হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও।
এবার চলে যাচ্ছি খেলার জগতে, বরাবরের মতো খেলার জগতে আছেন আহসানুল হক।
ধন্যবাদ, আজকে খেলার খবরে আমার সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই কেমন আছেন? দিলু ভাই, আমরা জানি যে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটি ওয়ানডে সিরিজ খেলার জন্য যাচ্ছে এবং সেই ওয়ানডে সিরিজে সাব্বিরকে দলে ফেরত আনা হচ্ছে, স্কোয়াডে 15 জনের যে স্কোয়াড সেই স্কোয়াডে রয়েছেন। এবং এই সাব্বিরের বিষয়টি নিয়ে অধিনায়ক মাশরাফির সাথে সাংবাদিকরা কথা বলেছেন, কেন মাশরাফি বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সাব্বিরকেই পছন্দ করলেন এই এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ব্যাপারে, কারণ সাব্বিরের ওপর একটা নিষেধাজ্ঞা ছিল, শাস্তিমূলক নিষেধাজ্ঞা, এই বিষয়টি আমাদের একটু বলবেন।
ঠিক তাই, শুধু ওয়ানডে সিরিজ না, বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে, ওয়ানডে, টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি। তো সাব্বিরকে দলে নেওয়ার ব্যাপারটি গতকাল প্রথম কথা বলেছিলেন এসএসএল একটা মিনহাজুল আবেদিন নান্নু, তিনি সোজা কথা বলেছিলেন যে তাকে দলনায়ক মাশরাফি বিন মুর্তজা চেয়েছেন এবং আমরা দু সিলেক্টররা সেই ক্যাপ্টেনের কথাটাকে তারা সম্মান জানিয়েছেন। এবং সেই যেদিন দল ঘোষণা করা হলো তার আগের দিনই সাব্বির একটা তুরন্ত ইনিংস খেলেছিলেন টি টোয়েন্টিতে ডিপিএল এ। সাব্বির ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, কারণ যিনি মাশরাফি বিন মুর্তজা যিনি নিউজিল্যান্ড ট্যুরে দলের নেতৃত্ব দিবেন এবং কিছুদিন পরেই ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দিবেন, তিনি কিন্তু সাব্বিরকে পছন্দ করেছেন। এবং বিশেষ করে সাব্বির এতটাই ভালো প্লেয়ার যে তার মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়ে তিনি তার খেলাটা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন, যার জন্য বিসিবি বাধ্য হয়ে তাকে সাসপেন্ড করেছিল। এবং সেই মাশরাফি বিন মুর্তজার অনুরোধে তার সাসপেনশনটা কমিয়ে গ্রেটার ইন্টারেস্ট তাকে দলে নেওয়া হয়েছে। এবং আজ সাব্বির কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন তিনি তার ওই কৃতকর্মের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ভুলে গেছেন, তিনি এখন পুরোপুরি খেলায় কনসেন্ট্রেট করতে চান। বিপিএলটা তাকে নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছিল, তিনি ভালো খেলেছেন, তার কনফিডেন্সটা ফিরে এসেছে এবং তিনি এটা নিউজিল্যান্ড ট্যুর ভালো করতে চান। আরো একটা কথা বলেছেন বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেট কোচ নাজবুল আবেদিন ফাহিম, তিনি একটা সুন্দর কথা বলেছেন যে সাব্বির বড় আসরের প্লেয়ার, তিনি ম্যাচিউর, তিনি দলের মিডিল অর্ডারে, লোয়ার অর্ডারে, টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন এবং নিউজিল্যান্ডের মতো ডিফিকাল্ট উইকেটে সাব্বিরের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে লাগবে। এবং তিনি আশা করেন এবং আরো একজন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ যিনি উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশ দলে, তিনিও কিন্তু মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে দলের প্রয়োজন একটা প্লেয়ারকে তার শাস্তিটা কমিয়ে তিনি যে নিয়েছেন সেই ব্যাপারটাকে, যে মাশরাফি ভালো করে জানেন যে কিভাবে সাব্বিরকে ইউজ করতে হয়। অবশ্য ক্যাপ্টেনের একটা বড় ভূমিকা থাকবে, তিনি তাকে গাইড করবেন এবং তার উপরেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে। আরো একজন দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, তাসকিন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, তিনিও কিন্তু খুব কনফিডেন্টলি বলেছেন যে দীর্ঘদিন তিনি দলের বাইরে ছিলেন বাট বিপিএল এ তিনি এতটা ভালো বল করেছেন, তিনি স্বচ্ছন্দ বোধ করতেছেন এবং তার ইচ্ছা যে ওয়ার্ল্ড কাপটা তো একটা ড্রিমিং ব্যাপার, আমি নিউজিল্যান্ডে আমার পারফরমেন্সটা শো করে আমি ওয়ার্ল্ড কাপ টিমে জায়গা করে নিতে চাই এবং তার জন্য আমাকে যেটা করতে হবে মাঠে পারফর্ম আমি সেটা করব। সাব্বির এবং তাসকিন দুজনেই কিন্তু খুবই কনফিডেন্ট, আত্মবিশ্বাস নিয়ে সাংবাদিকদের এই কথাটা বলেছেন। ঠিক তখন আরো একজন ক্রিকেটার বাংলাদেশ দলে নতুন সুযোগ পেয়েছেন, নাঈম হাসান, এই অফ স্পিনার, কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট খেলেছেন, এবার ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেলেন এবং নাঈমকে নিয়ে অনেক আশাবাদী যে বাংলাদেশে কোচেরা মনে করেন যে ভবিষ্যতে তারকা হিসেবে গড়ে উঠবেন, তিনি বলটা ভালো ভাবে স্পিন করাতে পারেন, তার কনফিডেন্স, তার হাইট, যে উঁচু থেকে বলটা গেছেন সেটা ব্যাটসম্যানের জন্য একটু অসুবিধা হবে এই যখন অবস্থা। তবে কিস সিলেক্টর এবং মাশরাফি নিজেও কিন্তু বলেছেন যে নিউজিল্যান্ড টু মাচ ডিফিকাল্ট কন্ডিশন, নিউজিল্যান্ডে খেলতে হবে খুবই কঠিন পরিস্থিতিতে তাদের পড়তে হবে এবং সেটাকেই তারা ওভারকাম করতে চান। দলের প্লেয়াররা সবাই ভালো খেলছেন, এটা তার কনফিডেন্স বাড়াবে, কারণ সেখান থেকে নিউজিল্যান্ড থেকেই কিন্তু বাংলাদেশ দেশে ফিরেই উড়ে যাবে আয়ারল্যান্ডে, সেখানে একটা ট্রাই নেশন খেলবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড, তারপরেই কিন্তু নাম লেখাবে ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের জন্য কঠিন একটা সফর ওয়েট করছে, কারণ নিউজিল্যান্ডে উপমহাদেশের দলগুলি খুব একটা সুবিধা করতে পারে না, এরকম একটা দুর্নাম রয়েছে। কিছুদিন আগে শ্রীলঙ্কার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, যদিও ভারত কাল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে, ভারতের ব্যাটিংটা অনেক স্ট্রং, তারপরে মাশরাফি বিন মুর্তজা তিনি মনে করেন যে তার দলটা সব দিক থেকেই ভালো হয়েছেন এবং তিনি যে 15 সদস্য দলটা নিয়েছেন সেটা নিয়ে তিনি খুবই আশাবাদী যে এই দলটা নিউজিল্যান্ডের ডিফিকাল্ট কন্ডিশনে ভালো করবে।
দিলু ভাই, আমাদের সময় প্রায় শেষ, খুব সংক্ষেপে জানতে চাই, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চলছে এখন এবং সেখানে শীর্ষ বাছাই, দ্বিতীয় শীর্ষ বাছাই রাফায়েল নাদাল স্পেনের, তিনি ফাইনালে উঠেছেন এবং তিনি খুব সহজেই গ্রিসের সম্ভাবনাময় খেলোয়াড় স্তেফানোস সিৎসিপাসকে পরাজিত করলেন। আশা করা হয়েছিল যে রজার ফেডেরারকে হারানোর পর হয়তো সিৎসিপাস নাদালের সাথে কিছুটা ফাইট দেবেন, কিন্তু সেটা ঘটেনি। 6-2, 6-4, 6-0 গেমে রীতিমতো নাদাল তাকে উড়িয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে সংক্ষেপে আপনি কিছু বলবেন?
ঠিক তাই, নাদাল সর্বকালের সেরা প্লেয়ারদের জায়গায় একটাই করে নিচ্ছেন। নাদালরা যেদিন খেলেন সেদিন আর অপোনেন্টের সুযোগ পাওয়ার স্কোপই থাকে না। নাদালরা অনেক বড় ধরনের প্লেয়ার, তারা হার্ডকোর্ট, গ্রাসকোর্ট কিংবা প্লে কোর্ট সব জায়গায় সমান পারদর্শী। রাফায়েল নাদাল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার এভার প্রডিউস,
আপনি
তার পরিসংখ্যান, তার পারফরমেন্স সবকিছু কিন্তু এটা প্রমাণ করে। তবে অস্ট্রেলিয়ান ওপেন হয়তো নাদাল জকোভিচ একটা দুর্দান্ত ফাইনাল দেখার অপেক্ষায় রয়েছে,
দেখা যাক। অনেক ধন্যবাদ দিলু ভাই, এই ছিল আজকের খেলার খবর।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। ভেনেজুয়েলার বিরোধী দল সেদেশের বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আরও বিচ্ছিন্ন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এদিকে ক্রমবর্ধমান হারে বহুদেশ অস্থায়ী নেতা হুয়ান গুয়াইডোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি গুয়াইডো একদিন আগে গণবিক্ষোভের সময় নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। দক্ষিণ আমেরিকার এই দেশে গতকাল সংকট ঘনীভূত হয় যখন প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, এবং এর ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি গুয়াইডোকে ভেনেজুয়েলার অস্থায়ী নেতা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে মাদুরো যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেন কিংবা গুয়াইডোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন, তাহলে দেশটির নৌপথ বন্ধ করা কিংবা সামরিক পদক্ষেপ নেওয়া সহ কোনো ব্যবস্থাই ট্রাম্প নাকচ করে দিচ্ছেন না। এ ব্যাপারে ক্রমশই প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে যে আফগানিস্তানে 17 বছরব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রাজনৈতিক নিষ্পত্তির জন্য কাতারে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে বর্ধিত আকারে আলোচনা দিক নির্দেশনা দেবে। সোমবার এই আলোচনা শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেন আফগান আলোচনার ব্যাপারে ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ। তাছাড়া পাকিস্তানি এবং কাতারি দূতরাও উপস্থিত রয়েছেন। আজ এই আলোচনার চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে দুটি অত্যন্ত কঠিন বিষয় নিষ্পত্তিতে পৌঁছতে দুপক্ষই তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন করছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট প্রতিদ্বন্দ্বিতামূলক দলীয় প্রচেষ্টায় ফেডারেল সরকারের আংশিক বন্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ভোটাভুটির আয়োজন করছে। এই আংশিক বন্ধ এখন দ্বিতীয় মাস চলছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পৌঁছানোর মতো কোনো সহজ উপায় কোনো পক্ষই দিতে পারছে না। আজ বিকেলের একটি ভোট হচ্ছে $570 কোটি খরচ করে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং অভিবাসন বিষয়ে সীমিত সংস্কার। এই প্যাকেজ প্রস্তাবের লক্ষ্য হচ্ছে বর্তমান অর্থ বছরে সরকারের অর্থায়ন করা। সেনেটে ডেমোক্রেটিক প্রস্তাবের উপরও ভোট নেওয়া হবে। ওই প্রস্তাবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করার কথা বলা হয়েছে। ওই প্রস্তাবে সীমান্তে নিরাপত্তা কিংবা অভিবাসনের ব্যাপারে কিছু বলা হয়নি। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এবং কংগ্রেস সরকারি দপ্তরগুলো আংশিক বন্ধ হবার ব্যাপারে নিষ্পত্তিতে না পৌঁছানো পর্যন্ত রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অফ ইউনিয়ন অ্যাড্রেস দেওয়া বিলম্বিত করবেন। বুধবার রাতে তিনি এক টুইট বার্তায় বলেন যে তিনি তাঁর এই রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার জন্য বিকল্প কোনো স্থানের কথা ভাবছেন না, কারণ এমন কোনো স্থান নেই যা হাউস চেম্বারের ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বের সমতুল্য হতে পারে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর ধর্ম অবমাননার দায়ে 2 বছর কারাগারে কাটানোর পর এখন মুক্তি পেয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবেন্সকি, আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সাবরিনা চৌধুরী এবং
আমি আনিস আহমেদ
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.